الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক বৃন্দ কাছে কিংবা দূর থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যে ঈদের আবহ ঈদের আনন্দ শুরু হয়ে গেছে আমাদের খামারি যারা আছেন তারা তাদের গরুগুলো কুরবানির হাটে নিয়ে যাচ্ছেন অসংখ্য ইসলামী ভাই কুরবানির পশু ক্রয় করার প্রস্তুতি নিচ্ছেন আর এই কুরবানির সাথে যার নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমরা শুনব এই অনুষ্ঠানে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর জীবনী সম্পর্কে তার জন্ম তিনি কিভাবে লালিত পালিত হয়েছেন কিভাবে দ্বীনের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন সকলের কাছে এই দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন কিভাবে তিনি মানুষকে বুঝিয়েছেন কি দলিল প্রদান করেছেন এবং তার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কি কি ইরশাদ করেছেন তার কি বৈশিষ্ট্য রয়েছে কি মাহাত্ম ও মর্যাদা রয়েছে এর সব কিছুই আমরা জানব এই অনুষ্ঠানের মধ্যে সুতরাং আপনাদের নিকট আরজ থাকবে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকবেন থাকবে প্রতিটি পরতে পরতে শিক্ষণীয় বিষয় নানান জানা অজানা তথ্য আর এর জন্যই আমাদেরকে কি করতে হবে মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখতে হবে আজ শুরু হচ্ছে প্রথম এপিসোড প্রথম পর্ব যে পর্বে আমরা শুনব তার জন্ম তিনি কিভাবে লালিত পালিত হয়েছেন তার বৈশিষ্ট্য কী ছিল এই বিষয়গুলো নিয়ে আসুন শুরু করা যাক তবে শুরু করার পূর্বে আসুন আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম নিশ্চয় আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা রয়েছে যারা জমিনে বিচরণ করে এই জন্যই যে আমার উম্মত যে আমার প্রতি সালাম পাঠ করে তা যেন আমার নিকট পৌঁছে দিতে পারে আজও আল্লাহ তাআলার এক জমিনের টুকরোর মধ্যে দাঁড়িয়ে আছি এখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব আর আমাদের বিশ্বাস এই দুরূদ শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে যাবে সুতরাং আপনারাও যেখানে আছেন আল্লাহ তাআলার যে জমিনের যেই অংশের মধ্যে বসে আছেন দেখছেন শুনছেন সকলে আমরা একসাথে পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আমরা শুরুতেই শুনব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পরিচয় তার নাম কী ছিল নামের অর্থই কী রয়েছে এবং এই নামের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ কী কী নাম ছিল হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর প্রসিদ্ধ নাম হচ্ছে ইব্রাহিম এই ইব্রাহিম নামটি তৈরি হয়েছে আবুন রহিমুন থেকে অর্থাৎ দয়ালু পিতা আবুন মানে পিতা রহিমুন মানে দয়ালু এই দুটো মিলে তৈরি হয়েছে ইব্রাহিম আবুন রহিমুন থেকে ইব্রাহিম তিনি যেহেতু অত্যন্ত দয়ালু ছিলেন যেমন তার জীবনীর মধ্যে অধিকারে এই বিষয়টি দেখা যায় অনুরূপভাবে তিনি অতিথিপরায়ণ ছিলেন দানশীল ছিলেন দয়া ও করুণা ছিল তার প্রসিদ্ধ এক বিষয় এই কারণেই তাকে ইব্রাহিম বলা হয় পুরাতন আহাদ নামার বিভিন্ন জায়গায় তার নাম এভাবে উল্লেখ রয়েছে ইব্রাম ইব্রাহিম ইব্রাহাম বারাহিম বারাহিমা অর্থাৎ ইব্রাহিম এই যে হার মধ্যে টান রয়েছে এটা তো তার প্রকৃত নাম এই নামে আমরা চিনি আবার কোথাও কোথাও ইব্রাহিম হার মধ্যে টান নেই এই বিষয়টিও রয়েছে তো এর সবগুলোই হচ্ছে ইব্রাহিমেরই বিভিন্ন আকৃতি অর্থাৎ তার যে নাম ইব্রাহিম রয়েছে এই নামেরই বিভিন্ন আকৃতি হচ্ছে এই যে নামগুলো বললাম ইব্রাম ইব্রাহামা এই বিষয়গুলো তার নসব নামা কী রয়েছে তার যে বংশ পরিচয় সেটা যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মিলিত হয়েছে সেটা কিভাবে মিলিত হয়েছে তো এই ব্যাপারে বলা হয় যে তার বংশ পরম্পরা হলো ইব্রাহিম বিন তারুখ বিন নাহুর বিন সারুখ বিন রাহু বিন ফালিক বিন আবির বিন শালিখ বিন আরফাখশাদ বিন সাম বিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যে একজন পুত্র ছিল সাম সেই সামের বংশধরই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা জানি যে পৃথিবীতে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় প্লাবন এসেছিল, পৃথিবী প্লাবিত হয়েছিল, এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধরদের মাধ্যমে পৃথিবীতে আবার মানুষ আবাদ হয়। আর এই বিষয়ে কোরআনে পাকের মধ্যেও ইরশাদ হয়েছে যে আল্লাহ তাআলা তার বংশধরদের ব্যক্তিদেরকেই বাকি রেখেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর বংশধরের একজন ছিলেন। তার নামের পর যে বললাম ইব্রাহিম বিন তারুখ, অনেকে বলে থাকে তার পিতার নাম তো আজার, এ ব্যাপারে পরবর্তীতে ডিটেলস আরও আলোচনা হবে। তবে সতর্কতা স্বরূপ এখানে বলেছেন যে কেউ কেউ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতার নাম আজর লিখেছেন, যা সঠিক নয়। সঠিক তথ্য হলো আজর তার পিতা ছিলেন না, বরং ছিলেন তার চাচা। তার পিতা ছিলেন মুমিন একাত্মবাদী, অন্যদিকে তার চাচা ছিল কাফের ও অমুসলিম। আমরা শুনলাম তার যে নাম ছিল, এ নামের অর্থ কী রয়েছে এবং তার নসব নামে অর্থাৎ বংশ পরম্পরা। এখন আমরা শুনব তার উপনাম কী ছিল, এই উপনামগুলো তিনি কীভাবে পেয়েছেন সেটারও হিস্টোরি রয়েছে। তবে প্রথমে আমরা উপনামগুলো শুনে নিই। তিনি এতই অতিথিপরায়ণ ছিলেন যে তার উপনাম ছিল আবু দিফান, অর্থাৎ অত্যন্ত মেহমানদারি, অতিথিপরায়ণ। আল্লাহ তাআলা তাকে এই সম্মানও দান করেছেন যে তার পরে আসা সকল নবী তার বংশধর। এই কারণেই তার অন্য আরও একটি উপনাম হলো আবুল আম্বিয়া। সুবহানাল্লাহ, চমৎকার দুইটি উপনাম রয়েছে, আর দুইটি উপনামের মধ্যে তার বৈশিষ্ট্য, তার মাহাত্ম্য, তার মর্যাদাও কিন্তু জড়িয়ে আছে। আবু দিফান, কখন এই উপাধিটা বান্দা লাভ করতে পারে, অতিথিপরায়ণ কতটা হলে পড়ে এই উপাধিটা পাওয়া যায়, আমরা শুনব তার মেহমানদারি কীরকম ছিল কোনো একটি পর্বের মধ্যে। এর পাশাপাশি আবুল আম্বিয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অনেক বড় নিয়ামত ছিল তার উপর। তার পরবর্তীতে এই জমিনের মধ্যে মানুষকে হেদায়াত এর রাস্তা দেখানোর জন্য, মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য, মানুষকে আল্লাহমুখী করার জন্য, মানুষকে একাত্মবাদী হওয়ার জন্য যে সকল মহান পুরুষগণ পৃথিবীতে এসেছেন, যে সকল নবী রসুলগণ পৃথিবীতে এসেছেন, প্রত্যেকেই তার বংশধর ছিল। আর এই কারণে তাকে আবুল আম্বিয়া বলা হতো, অর্থাৎ সকল নবীদের পিতা। এটা অনেক বড় একটি মর্যাদা যা হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সাথে জড়িয়ে রয়েছে। আমরা জানি কোরআন এক মহান গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে মানব জীবনের যাবতীয় বিষয় আলোচনা করা হয়েছে, সকল কিছু রয়েছে। ছোট্ট একটি গ্রন্থ, কিন্তু এই গ্রন্থের মধ্যে এমন কোনো বিষয় নেই আল্লাহ তাআলা আলোচনা করেননি। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন যে এর মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সব কিছু আমি আলোচনা করে দিয়েছি। এই কোরআনে পাকের মধ্যে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম কতবার এসেছে, আল্লাহু আকবার কবীরা। হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর নাম পবিত্র কোরআনের মধ্যে 56 বার এসেছে, অর্থাৎ তার জীবনের মধ্যে থেকে উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় অসংখ্য রয়েছে। এই নাম আসাটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি যে আল্লাহ পাক তার জীবনের মধ্যে উম্মতের জন্য কী কী শিক্ষণীয় বিষয় রেখেছেন, কতটা শান ও মাকাম তার রয়েছে যে তার নাম নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন 56 বার। এবং এই কোরআনের মধ্যে তার 5টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। নাম্বার 1 খলিল, অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু। নাম্বার 2 হালিম, অর্থাৎ অত্যন্ত সহনশীল। নাম্বার 3 আওয়াহ, অর্থাৎ বিনয়ী ও রুদনকারী। নাম্বার 4 মুনিব, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে অত্যধিক প্রত্যাবর্তনকারী। নাম্বার 5 সিদ্দিক, অর্থাৎ সর্বদা সত্যবাদী। এই প্রত্যেকটা যে গুণ বৈশিষ্ট্য, যে 5টি বৈশিষ্ট্যর ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং কোরআনে পাকের মধ্যে আলোচনা করেছেন, এর এক একটি নিয়ে আলোচনা করা যায়। খলিল কোন পর্যায়ে হলে খলিল হওয়া যায়, কেন আল্লাহ তাআলা তাকে খলিল করেছেন, খিল্লার যে বিষয়টি রয়েছে কোন পর্যায়ে গিয়ে হয়, আল্লাহ তাআলার সাথে তার বন্ধুত্ব কীরকম ছিল, আল্লাহু আকবার কবীর। এরপর যদি দেখি হালিম, তিনি কতটা ধৈর্যশীল ছিলেন, সহনশীল কতটা ছিলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন তাকে যে আদেশ দিয়েছেন লাব্বাইক বলে তিনি সেটা বাস্তবায়ন করেছেন, ধৈর্য ধারণ তিনি করেছিলেন, সেই বিষয়টি তার মধ্যে ছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে হালিম বলেছেন। আওয়াহ, অর্থাৎ বিনয়ী ও রুদনকারী, তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং অত্যন্ত কান্না করতেন, অধিকারে কান্না করতেন, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতেন, দোয়া করতেন, এই জন্য তাকে আওয়াহ বলা হয়েছে। এরপর মুনিব বলা হয়েছে, অর্থাৎ যে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করে সম্পূর্ণ কাজ আল্লাহ তাআলার দিকে সুপোর্ট করে দেয়, আল্লাহ তাআলার উপরই ভরসা রাখে, ওই রকম ব্যক্তিকেই মুনিব বলা হয়। এরপর বলা হচ্ছে সিদ্দিক। সিদ্দিকের ব্যাপারে বলা হচ্ছে যে সিদ্দিক কোন ব্যক্তি হতে পারে, হ্যাঁ সিদ্দিক কার উপর সাদিক আসে। তো যে ব্যক্তি প্রথমত শরীয়তকে মেনে নেয়, শরীয়তের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে অন্তরে বিশ্বাস করে, লালন করে, বাস্তবায়ন করে, আল্লাহ পাক যা বলেছেন তার এদিক সেদিক না করা, যা বলেছেন সাথে সাথে লাভবাহিক বলে সেটা করে নেওয়া, এই যে বিষয়গুলো রয়েছে সর্বোপরি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এসেছে সেটাকে সত্যায়ন করা, তো ওই ব্যক্তিকে বলা হয় সিদ্দিক। আমরা জানি হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হচ্ছে সিদ্দিক। তবে সেটা হচ্ছে এই উম্মতের মধ্যে তিনি ছিলেন সিদ্দিক, এই উম্মতের সবচেয়ে বড় সত্যবাদী। হ্যাঁ, এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় সত্যায়নকারী ছিলেন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমরা শুনলাম হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লাম, তার নাম কোরআনে পাকের মধ্যে এসেছে, তাকে আল্লাহ তাআলা কী কী বৈশিষ্ট্য, কী কী উপাধি দ্বারা গণ্য করেছেন কোরআনে পাকের মধ্যে সেটাও শুনলাম, এবং এর পিছনে কী কী প্রেক্ষাপট রয়েছে সম্পূর্ণ একই অনুষ্ঠানে বলা তো সম্ভব নয়, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সেই বিষয়গুলো শুনব। এখন আমরা শুনব তার জন্ম, তিনি জন্মলাভ কীভাবে করেছেন, তিনি কীভাবে লালিত পালিত হয়েছেন, সেখানেও কিন্তু মিরাকেল রয়েছে, সেখানেও কিন্তু মজেজা রয়েছে, আল্লাহ তাআলার হিকমত রয়েছে, আল্লাহ তাআলা তাকে কতটা ভালোবেসেছেন সেই বিষয়গুলো এই ঘটনার সাথে জড়িত রয়েছে। হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম আহওয়াজ অঞ্চলের সুস নামক স্থানে জন্মগ্রহণ করেন। পরে তার পিতা তাকে নমরুদের দেশ বেবিলনে নিয়ে আসেন। আমরা বেবিলন সভ্যতা সম্পর্কে শুনেছি, বখতে নাসরের কথা শুনেছি, যে বখতে নাসর বেবিলনের যে ছিল অত্যন্ত বড় এক প্রভাবশালী বাদশাহ ছিল, এবং পুরো পৃথিবীতে যে চারজন বাদশাহ তার সাম্রাজ্য কায়েম করেছিল তার মধ্যে হতে দুজন ছিল মুসলমান আর দুজন ছিল অমুসলিম, এক হচ্ছে নমরুদ আর এক হচ্ছে বখতে নাসর। তো এই বেবিলন সভ্যতা প্রাচীন এক সভ্যতা, তো সেই সভ্যতাকে কেন্দ্র করে যেই সকল রাজা বাদশাহ পরিচালনা করেছে, তাদের রাজ দরবার রাজ্য পরিচালনা করেছে, তো বেবিলন সভ্যতা আমাদের সকলের পরিচিত। তো সেই বেবিলনে তার সম্মানিত পিতা তারুখ রহমাতুল্লাহ তাআলা আলাই তাকে নিয়ে আসেন। আল্লাহ তাআলা তাকে হিকমত ও প্রজ্ঞা দ্বারা ধন্য করেছিলেন এবং আসমান ও জমিনের যাবতীয় বস্তুর রহস্য অবলোকন করিয়েছিলেন, যেমনটা মহান রবের বাণী বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অর্থ কি, আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের বিশাল রাজত্ব দেখাই যেন সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠান, এরপর যে অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন সেখান থেকে তিনি বেবিলনে আসেন, আর সেখানে আসার পর আল্লাহ তাআলা তাকে যে আসমান ও জমিনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আল্লাহ তাআলা তাকে দেখান, এবং কেন দেখান, এই জন্য দেখান যেন তিনি নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। অর্থাৎ বিশ্বাসীদের যে প্রথম ক্যাটাগরি রয়েছে সেখানে তো সম্মানিত নবীগণ আছেনই, এবং তিনি শুধু সেই সারির অন্তর্ভুক্ত ছিলেন সে এমনই নয়, বরং সেই সারির মধ্যেও প্রথম শ্রেণীর যারা ছিলেন তাদের মধ্য হতে তিনি একজন ছিলেন। উলুল আজম আমরা জানি, শুনেছি যে পাঁচজন রসুল ছিলেন উলুল আজম, তন্মধ্য হতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামও উলুল আজমদের একজন ছিলেন। আল্লাহু আকবার কাবীর। তার এই জন্মের ব্যাপারে, তিনি যে আগমন করেছেন এ ব্যাপারে মুফাসসির এবং ঐতিহাসিকগণ বর্ণনা করেন যে তিনি কিভাবে জন্মগ্রহণ করেছেন, তা তো জন্ম হওয়ার আগে নমরুদ সেখানকার যে শাসক ছিল সেখানকার ব্যবস্থা নিয়েছিল, উদ্যোগ নিয়েছিল যেন কোনো পুত্র শিশু সন্তান জন্মগ্রহণ করতে না পারে, তারপরে তিনি কিভাবে জন্মগ্রহণ করলেন সে ব্যাপারে মুফাসসির ও ঐতিহাসিকগণ বর্ণনা করেন যে কানআনের পুত্র অর্থাৎ নমরুদ ছিল এক পরম অত্যাচারী রাজা, সেই সর্বপ্রথম মাথায় মুকুট পরেছিল, সে মানুষকে দিয়ে নিজের উপাসনা করতো এবং প্রচুর গণক ও জ্যোতিষী তার দরবারে থাকত। একদিন নমরুদ স্বপ্নে দেখল একটি নক্ষত্র উদিত হয়েছে যার আলোতে সূর্য ও চাঁদের আলো ম্লান হয়ে গেছে, সে ভীত হয়ে গণকদের কাছে এর ব্যাখ্যা জানতে চাইল। তারা বলল, এই বছর আপনার রাজ্যে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার রাজত্বের পতনের কারণ হবে এবং আপনার ধর্মের অনুসারীরা তার হাতে ধ্বংস হয়ে যাবে। যখন সে এই তাবির এই ব্যাখ্যা শুনতে পেল তখন মনের মধ্যে উদ্বিগ্ন তৈরি হয়ে গেল, এত সুন্দর রাজত্ব, এত কিছু, এত সম্মান, এত মর্যাদা, মানুষ তার উপাসনা করে, আর এই নমরুদের ব্যাপারে কি বলবো। আল্লাহ পাক তাকে কতটা সুন্দরভাবে তাকে লালন পালন করেছিল। যখন হজরত সাইদুনা আজরাইল আলাইহিসসালাতুয়াসসালামকে আল্লাহ পাক প্রশ্ন করেছিল যে কোন মৃত্যুটা তোমার কাছে বেদনাদায়ক মনে হয়েছিল, তুমি তো অসংখ্য মানুষের জান কবজ করেছ, কার মৃত্যুটা তোমার কাছে কষ্টকর মনে হয়েছিল, তখন সাইদুনা আজরাইল আলাইহিসসালাতুয়াসসালাম বলেন যে কিছু মানুষ সমুদ্রপথে যাত্রা করছিল, হঠাৎ তুফান এসে তাদের জাহাজকে উল্টে পাল্টিয়ে দেয়, মানুষ কাঠের তক্তা ধরে বাসছিল, সেই তক্তাগুলো ভেঙে যায়, অসংখ্য মানুষ সেখানে মারা যায়, তাদের রুহগুলো আমি কবজ করেছিলাম, সেখানে একজন মা ছিল এবং তার নবাগত শিশু সন্তান ছিল, তারা একটি কাঠের উপর আশ্রয় করে তারা সমুদ্র তীরে পৌঁছে গিয়েছিল, আমি এই বিষয়টিতে অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে মা ও শিশু বেঁচে গিয়েছে, কিন্তু তখনই তোমার পক্ষ থেকে আদেশ এসেছে আমি যেন মা এর রুহ কবজ করি। তখন তার রুহ কবজ করাটা আমার মনে অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তখন আল্লাহ তাআলা বলেন, কেন এই বিষয়টি তোমাকে বেদনা দিয়েছিল? তখন তিনি বললেন, এক তো এত কষ্টের পর তারা বেঁচে গিয়েছিল, তার সাথে একটি নবজাতক ছিল, এই নবজাতকের লালন পালন কে করবে, এই বিষয়টিকে কেন্দ্র করে আমি ব্যথিত হয়েছিলাম। তখন আল্লাহ তাআলা বলেন, সেই নবজাতককে আমি, তুমি জানো আমি কিভাবে লালন পালন করেছি, আমি বাগিনীর মাধ্যমে তাকে দুধ পান করিয়েছি, বাতাস যখন তার উপর দিয়ে অতিবাহিত হতো আমি বাতাসকে আদেশ দিয়েছিলাম যেন সে অত্যন্ত মনোরম হয়ে তার অতিবাহিত করে, কোনো বৃক্ষে ফল জন্ম নিলে সে বৃক্ষকে আদেশ করতাম সে ফল যেন ওই নবজাতকের মুখে দিয়ে আসে, এভাবে আমি তাকে লালন পালন করিয়েছি। অতঃপর যখন এই বেবিলনের বাদশাহ শিকার করতে যায় তখন তাকে পায় এবং তাকে এনে সে যুবরাজ সেভাবে তাকে লালন পালন করে এবং এক পর্যায়ে এই বেবিলন রাজ্যের সে রাজা হয়। এভাবে আমি তাকে লালন পালন করেছি, অথচ সে কী করেছে, এত কিছুর পরও আমার অবাধ্য হয়েছে। শুধু অবাধ্য নয়, মানুষকে সে তার উপাসনা করতে বাধ্য করছে আমার উপাসনা ব্যতি রেখে। তো এই ছিল নমরুদ, যাকে আল্লাহ পাক এত সুন্দরভাবে লালন পালন করিয়েছিল। এত সম্মান, এত মর্যাদা সে কীভাবে ত্যাগ করতে পারে, সে কি পদক্ষেপ নিয়েছিল? এই ব্যাখ্যা শোনার পর, এই খবর শুনে সে বিচলিত হয়ে হুকুম দিল যে যে শিশু জন্ম নেবে তাকে যেন হত্যা করা হয় এবং পুরুষরা যেন নারীদের থেকে পৃথক থাকে, কিন্তু আল্লাহর তাকদীরকে কে পাল্টাতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মহিয়সী জননী গর্ভবতী হলেন, তার বয়স তখন অনেক কম হওয়ায় গর্ভধারণের বিষয়টি কেউ বুঝতে পারেনি। প্রসবের সময় নিকটবর্তী হলে তার মা এক নির্জন ভূগর্ভস্থ কক্ষে চলে যান, যা তার সম্মানিত পিতা শহর থেকে দূরে খনন করেছিলেন। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং সেখানেই অবস্থান করতে থাকেন। তহখানার অর্থাৎ সেই খনন যেখানে করেছিল সেটার দরজা পাথর দিয়ে বন্ধ রাখা হতো। প্রতিদিন মা এসে দুধ পান করিয়ে যেতেন এবং দেখতেন শিশু ইব্রাহিম নিজের আঙ্গুল চুষতেন আর সেখান থেকে দুধ নির্গত হচ্ছে। তিনি সেখানে খুব দ্রুত বড় হয়ে ওঠেন। আল্লাহু আকবার কাবীরা। যে নমরুদ এত প্ল্যান, এত পরিকল্পনা যেন কোনোভাবেই শিশু জন্মগ্রহণ করতে না পারেন, তো আল্লাহ তাআলার তাকদীর কে পরিবর্তন করতে পারে, কে পাল্টাতে পারে? আল্লাহ তাআলা তার মায়ের গর্ভে তাকে পাঠান এবং তার লালন পালনের এক সুন্দর ব্যবস্থা করে দেন। তিনি আঙ্গুল চুষতেন, সেখান থেকে দুধ বের হতো আর সেটাকে পান করে তিনি খুব দ্রুত বড় হতে লাগলেন। এরপর তার গঠন আকৃতি কীরকম ছিল তার ব্যাপারে বলা হয় যে সেই গর্তের মধ্যে সেই খনন যেটা করা হয়েছিল সেখানে তিনি 7 বছর 13 বছর বা কেউ কেউ বলেছেন 18 বছর পর্যন্ত সেখানে তিনি ছিলেন। তো এরপর হযরত সাইদুনা ইব্রাহিম আলাইহিসসালাম বড় হন, সুঠাম দেহের অধিকারী হন, তো তার গঠন আকৃতি কীরকম ছিল সেই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর শারীরিক গঠন ও অবয়ব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদৃশ্যপূর্ণ ছিল। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সৌন্দর্য, এর যে গঠন ছিল, উচ্চতা ছিল, যে আকৃতি ছিল, রং ছিল, এই বিষয়গুলো হযরত সাইদুনা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে মিল ছিল। যেমনটা বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর শারীরিক গঠন ও অবয়ব জানার জন্য তোমাদের এই সঙ্গী অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। আর হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালাম এর অবয়ব ছিল, গড়ন ছিল চিপচিপে দুবলা পাতলা এবং গায়ের রং ছিল গন্ধমি। তিনি একটি লাল উটের উপর সাওয়ার ছিলেন যেটির নাকে খেজুরের ছালের রশি লাগানো ছিল। আমি যেন তার দিকে তাকিয়ে দেখছি যে তিনি আল্লাহু আকবার বলতে বলতে উপত্যকায় নামছেন। যে এখানে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের অবয়বের বর্ণনা রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের অবয়বের বর্ণনা এক কথাই তিনি দিয়ে দিয়েছেন যে তার অবয়ব, তার গঠন আকৃতিটি সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের যে সঙ্গী রয়েছে, হ্যাঁ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তোমরা দেখে নাও তার গঠন কীরকম রয়েছে, তার অবয়ব কীরকম রয়েছে, তার চেহারা কীরকম রয়েছে, তার ভ্রু কীরকম রয়েছে, চোখ কীরকম রয়েছে, চুল কীরকম রয়েছে, তার আকৃতি কীরকম রয়েছে, পা কীরকম রয়েছে, হাত কীরকম রয়েছে, এই বিষয়গুলো তোমরা দেখে নাও, তাহলে তোমরা হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের অবয়ব সম্পর্কে তোমরা জেনে যাবে যে তিনি কতটা সুন্দর দেহের অধিকারী ছিলেন, তার পবিত্র মুখ কতটা সুন্দর ছিল, তার অবয়ব কতটা চমৎকার ছিল। এর পাশাপাশি হযরত সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের একটি বর্ণনা আমরা পাই যে তিনি কেমন ছিলেন, যে দুবলা পাতলা ছিলেন, হালকা গড়নের ছিলেন, এতটা স্বাস্থ্যবান ছিলেন না। কিন্তু প্রত্যেক নবীগণ কিন্তু ত্রুটি থেকে মুক্ত, তাদের যে দেহ যেটা ছিল এটা অত্যন্ত সুন্দর থাকত এবং তাদের জন্য ওই দেহটা অত্যন্ত চমৎকারভাবে তাদের সাথে ফিট হতো। এটাই হচ্ছে আমাদের আকিদা ও আমাদের বিশ্বাস। এছাড়াও মুসলিম শরীফের বর্ণনায় এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনি শানুয়া গোত্রের লোকদের মতো ছিলেন, অর্থাৎ চিপচিপে শরীরের এবং চুল চিরুনি করা ছিল। এরপর ইরশাদ করলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তার উচ্চতা ছিল মাঝারি এবং গায়ের রং ছিল লালচে। তিনি এতটাই সতেজ উজ্জ্বল ছিলেন যেন মনে হচ্ছিল এই মাত্র গোসলখানা থেকে বের হয়েছেন। আর আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে দেখেছি এবং আমি তার সন্তানদের মধ্যে তার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। আল্লাহু আকবার কাবীরা, কত চমৎকার এক বর্ণনা আমরা শুনলাম, যেখানে হযরত সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম, তাদেরও আকৃতির এক বর্ণনা আমরা শুনলাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের চেহারার লালচে ভাব এরকম থাকতো যে তিনি মাত্র গোসল করে এসেছেন, অর্থাৎ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিষয় ছিল তার সাথে। মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের বর্ণনা আমরা শুনলাম। এরপর হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের যে রূপের বর্ণনা দিলেন, এক কথায় তিনি দিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের পর বনি ইসরায়েলের মধ্যে অসংখ্য আম্বিয়া কেরাম এসেছে। যদি আমরা গণনা করতে শুরু করি যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম, এরপর হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসালাম, এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম, আরও আম্বিয়া কেরাম তো রয়েছেন সেখানে, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসালাম, আরমিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম, তো অসংখ্য আম্বিয়া কেরাম যুগে যুগে এসেছে, কিন্তু কারো চেহারা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো ছিল না। এবং প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে সবচেয়ে বেশি মিল ছিল। আল্লাহু আকবার কাবীর। তৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বংশধর তো প্রত্যেক নবী ছিলেন এর পরবর্তীতে, কিন্তু কারো চেহারাই তার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চেয়ে অধিক বেশি মিল ছিল না। তো এই কথাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে এক কথায় বলে দিয়েছেন। এখন তো কৌতূহল জন্মালো যে তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কীরকম ছিল। আল্লাহু আকবার কাবীর। এই কথাটি হযরত সাইয়েদুনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কথায় বলে দিয়েছেন কবিতার মাধ্যমে, তোমার চেয়ে সুন্দর কোনো সত্তা আমার দুনয়ন কবু দেখেনি, তোমার চেয়ে রূপময় কোনো সন্তান কোনো মা কবু জন্মেনি, তোমায় সৃষ্টি করা হয়েছে রূপ সৌন্দর্যের সকল দোষ থেকে মুক্ত করে, যেন তোমায় সৃষ্টি করা হয়েছে তুমি যেমন চাও তেমনই করে। আল্লাহু আকবার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, তার অবয়ব, এ ব্যাপারে অসংখ্য কিতাবও রচিত হয়েছে। আমরা যদি শামায়েলে তিরমিজি যদি দেখি, আমরা যদি শিফা শরীফ সেখানে অধ্যয়ন করি, তো সেখানেও বর্ণিত হয়েছে। এর পাশাপাশি উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা দিয়েছেন যে হিজরতের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমে মাবাদের তাবুর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার যে অপূর্ব বর্ণনা স্বামী আবু মাবাদের কাছে দিয়েছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। তার বর্ণনা ছিল অনেকটা এমন, আমি এমন এক ব্যক্তিত্বকে দেখেছি যার সৌন্দর্য অত্যন্ত উজ্জ্বল এবং চেহারা অতি মনোরম, তাহার দেহ সৌষ্ঠব ছিল সুসামঞ্জস্যপূর্ণ, মস্তক মুবারক অতি ছোটও নয় আবার অতি বড়ও নয়, তার চোখের মণি ছিল ঘন কালো এবং চোখের পাতাগুলো ছিল দীর্ঘ, তার কণ্ঠস্বর ছিল গম্ভীর ও অত্যন্ত সুমধুর, তার চোখের চারপাশ ছিল অত্যন্ত সাদা এবং চোখের ব্রু দুটি ছিল সরু ও পরস্পরের সাথে প্রায় মিলে যাওয়া ধনুকের মতো, তার চুলগুলো ছিল ঘন কালো, তিনি যখন চুপ থাকতেন তখন তার মধ্যে এক গম্ভীর্য ফুটে উঠত, আবার যখন কথা বলতেন তখন এক অপার্থিব দীপ্তি ও সৌন্দর্য তাকে ঘিরে রাখত, দূর থেকে দেখলে তাকে সবচেয়ে আকর্ষণীয় মহিমান্বিত মনে হতো, তার কাছ থেকে দেখলে তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মিষ্টভাষী মানুষ মনে হতো, তার কথা ছিল মুক্তার মালার মতো ঝরঝরে, তিনি মাঝামাঝি গরনের ছিলেন, অতি দীর্ঘও নয় আবার খুব কাটোও নয়, তার সঙ্গীরা তাকে সবসময় ঘিরে রাখে, তিনি কিছু বললে তারা গভীর মনোযোগ দিয়ে শুনেন এবং কোনো আদেশ দিলে তা পালনে প্রতিযোগিতা করেন, তিনি বিমর্ষও নন আবার অসার কথাও বলেন না। আল্লাহু আকবার কবীর। অর্থাৎ উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য, কথা বলার ধরন, তার অবয়ব এই বিষয়গুলো ফুটে উঠেছে। তো এই বিষয়গুলো থেকে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এর সৌন্দর্যের একটা আমরা অনুমান করতে পারি যে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কেমন ছিলেন। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সন্তানদের মধ্যে হতে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ তার দেহের সাথে যার মিল রয়েছে সেটা হচ্ছে আমি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে যখন আমরা বুঝতে পারবো, তো হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সৌন্দর্য, তার চেহারার অবয়ব, তার গঠনাকৃতি, তার গড়নাকৃতি আমরা ধারণা লাভ করতে পারবো। এই ছিল হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের পরিচয়। আমরা শুনেছি জন্ম কীভাবে হয়েছে, লালিত পালিত কীভাবে হয়েছেন এবং তার দেহ মুবারক কীরকম ছিল। তো যা শুনেছি এর উপর বিশ্বাস রাখা এবং তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।